من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات، واستبقوا الخيرات فإن الله عز وجل ناداكم من ذلك. সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকের এই মহতি দিনে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের জন্য। আল্লাহ তাআলা তার বিশেষ রহমতে বিশেষ ক্ষণ, বিশেষ সময়, বিশেষ দিন, বিশেষ বিষয়কে তিনি নির্বাচন করেন। নির্বাচনের ক্ষেত্রে আর কারো কোনো অধিকার নেই, নির্বাচন আল্লাহ তাআলার। ইবাদত কখন করলে বেশি হবে, কখন করলে সওয়াব বেশি পাওয়া যাবে, কখন করলে আল্লাহর দরবারে বেশি কবুল হবে, কখন কাকে দুনিয়াতে পাঠাতে হবে, কখন নিয়ে যেতে হবে, পুরো জিনিসটা আল্লাহর হাতে। মা কানা লাহুমুল খিয়ারা, তিনি এখতিয়ার করেন, আর কারো এখতিয়ার করে এই এখতিয়ার করার ক্ষমতা নাই। তিনি নির্ধারণ করে দিয়েছেন বনি আদমের মধ্যে সর্বশেষ নবী আসবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই এখতিয়ার আল্লাহর পক্ষ থেকে আসছে, আমরা সর্বশেষ উম্মত হব এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এখতিয়ার হয়ে আসছে। চেষ্টা করলেও আমরা আগে আসতে পারতাম না, বা আমরা আগে আসার কোন সুযোগ ছিল না। এখতিয়ার করার অধিকার আল্লাহ তাআলা, ঠিক দিন ক্ষণের ব্যাপারও এখতিয়ার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কখন ইবাদত করলে বেশি সওয়াব দিবেন তিনি বলে দিয়েছেন। প্রতিদিন প্রতি রাত্রির শেষ মুহূর্তে ইবাদত করার গুরুত্ব দিয়েছেন, যে ওই সময়ে তিনি আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কেউ কি আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব, কেউ কি আমার কাছে দোয়া করবে আমি তাকে তার দোয়া আমি তার দোয়া কবুল করব, কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। এই যে সময়টা এখতিয়ার করেছেন এটা তার একান্ত অনুগ্রহ। আবার এখতিয়ার করেছেন তিনি ফজরের সালাতের সময়টা, জোহরের সালাতের সময়টা, জুমার সময়টা, আসরের সময়, এভাবে তিনি এখতিয়ার করে নিয়েছেন সময়। মা কানা লাহুমুল খিয়ারা, সৃষ্টির কোন সৃষ্টির কারো এরকম এখতিয়ার করার ক্ষমতা নাই যে কোন সময় নির্ধারণ করে দেবে। মানুষ যারা নির্ধারণ করে দেয়, মানুষ কোনো কিছু নির্ধারণ করলে সেটা বেদাতে পরিণত হয়। ইবাদতের ক্ষেত্রে মানুষ যখন নির্ধারণ করতে যায় তখন বেদাতে পরিণত হয়। আল্লাহ তাআলার এখতিয়ার করা জিনিসটাকে যদি বাস্তবায়ন করে সুন্নতে পরিণত হয়, এবং সেটাই আমাদের উপর কর্তব্য। আল্লাহ তাআলা যখন যে সময়ে যতটুকু বলেছেন ততটুকু আমি পছন্দ করে নিই, এটা আমার কর্তব্যের ভিতরে পড়ে। আল্লাহ তাআলা সময়ে এভাবে যেভাবে নির্ধারণ করে দিনও এভাবে নির্ধারণ করেছেন, তেমনি ভাবে তিনি খেয়াল করে দেখবেন রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আবার ওদিকে জিলহজ মাসকে একটি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আবার আশুর হুরুমকে একটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, হারাম মাসসমূহকে, হজের মাসসমূহকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মহরমের মাসের 10 তারিখকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, 9-10 কে। এভাবে আল্লাহ যেটা এখতিয়ার করবে, মানুষের কারো অধিকার নেই যে আমি এর চেয়ে বাড়ি একটা এখতিয়ার করব। তেমনি একটি এখতিয়ারকৃত সময় আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে মাহে রমাদান। রমজান মাস সম্পর্কে সবাই ভালো কম বেশি অনেক কিছুই জানি। রমজান মাস আসছে আমাদের সামনে, এর জন্য প্রস্তুতি হওয়া প্রস্তুত হওয়া দরকার প্রতিটি মানুষের, সেই ব্যাপারে আজকে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলার প্রিয় সময়টা আসছে, আল্লাহ তাআলা একটা প্রিয় সময় আসছে, এই সময়টা আমার কি করা উচিত? আল্লাহর কিছু নাফাহাত আছে, কিছু লাফাহাত আছে। এক সময় যা দিবে আল্লাহ তাআলা আর সময় তা দেন না। জুমার দিনেরই ধরন, একটা সময় আছে আল্লাহ তাআলা দিবে বলেছেন, নির্ধারণ করে দেননি, এই জন্য পুরো সময়টাই চাইতে হয় আমাদের, আবার কোনটা নির্ধারণ করে দিয়েছেন। তাহলে এক একটা সময় নির্ধারণ করে দেওয়ার মালিক আল্লাহ তাআলা, নির্ধারণ করে সেই সময়ে তার কাছে সেই জিনিসটা চাইতে হবে। আমাদের সামনে একটি বড় মৌসুম আসছে, মৌসুমে যদি কোনো কেউ কাজ না করে অন্য সময় তার সে ফল ভোগ সে সেটা লাভ লাভবান হতে পারে না। ব্যবসায়ীদের একটা মৌসুম আছে, ব্যবসায়ীরা মৌসুমে ব্যবসা করার জন্য অনেক কিছুই করে। আপনার আমার ইমানের একটা মৌসুম আছে, ইমান তাজা করার মৌসুম, সেই মৌসুমটা সামনে আসছে, রমজান মাস আসছে আমাদের সামনে। রমজান মাস সম্পর্কে আপনার একটা ভালো একটা বাজেট থাকা উচিত, নির্ধারণী থাকা উচিত, আমি এই কাজটা করব, এই কাজগুলো আমি করব। হ্যাঁ, দুনিয়ার মানুষ বিভিন্ন ভাবে নির্ধারণ করে থাকে, কেউ কেউ নির্ধারণ করে এটা যে রমজান মাস আসলে আমি বাড়ির বিছানা পাতি বদলাবো, নতুন কিছু কিনবো, অথবা নতুন ঘর বানাবো, নতুন 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 ঘর সামগ্রী, দুনিয়ার সামগ্রী নিয়ে চিন্তা করে। একজন মানুষ আছে এই চিন্তা ভাবনা থাকতেই পারে, কিন্তু যারা ইমানদার তারা রমজান মাসের বিশেষ কিছু কার্যক্রম তাদের হাতে নেয় যে এই মাসটা সামনে আসছে, আমার পরিকল্পনা থাকা উচিত এই কাজগুলো আমি করব। এই পরিকল্পনার মধ্যে প্রথম যে জিনিসটা আমাদের থাকা উচিত, একটি মাস আসছে আমার সামনে, সেটা হলো দোয়া। এমনিতে দোয়া হচ্ছে ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। আর এই একই হাদিসের অন্য শব্দ হচ্ছে আদ-দোয়া মুখুল ইবাদা, হাদিস দুর্বল, সনদটা দুর্বল, কিন্তু সহিহ শব্দে আসছে আদ-দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। কি দোয়া করবেন আপনি? দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার আমার আমাকে যেন রমজান পর্যন্ত পৌঁছে দেয়, রমজান পর্যন্ত পৌঁছে দেয় একটা দোয়া করবেন। সালফ সালিহীন তাই করতেন, তারা দোয়া করতেন যে আল্লাহ পাল্লিনা রমাদান, আল্লাহ আমাদের তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও। রমজান পর্যন্ত পৌঁছে দিলে আপনার আমার যে উপকার হবে, সেই উপকার যারা রমজানের আগে করেছে তার থেকে বেশি বেশি হবে, অনেক বেশি হবে। তারা ৬ মাস দোয়া করতেন যে আল্লাহ রমজান মাস পেয়েছি এটা কবুল করো, আর বাকি ৬ মাস আগ্রহ প্রকাশ করতেন যে মৌসুমটা যেন পাই। যেমনি ভাবে মৌসুম পাওয়ার জন্য ব্যবসায়ীরা অপেক্ষা করতে থাকে, সালফে সালেহীন ভালো লোক যারা ছিলেন নেককার, তারা সবসময় অপেক্ষা করতেন যে রমজান মাসটা যেন আমার নসিব, ভালো কাজ নসিব, ভালো কাজ করতে পারে যেন পেয়ে যাই। রমজান মাস পাওয়ার পরে আপনার দায়িত্ব আরো বেড়ে যায়, রমজান মাস দোয়া করে নিলেন আল্লাহর কাছ থেকে কিন্তু আপনি আমি কাজ করলাম না, তাহলে এটা আমার জন্য ওয়াবাল হলো, ক্ষতিকর হয়ে গেল। কি করতে হবে? রমজান মাস আসার সাথে সাথে আপনার আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার, হ্যাঁ প্রশংসা করা দরকার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা প্রশংসা পছন্দ করেন, নিজে শুরু করেছেন কোরআনকে প্রশংসা দিয়ে, কিতাব নাজিল করেছেন এই জন্য তিনি আবার প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তিনি শুরু করেছেন আবার কোরআনের মাঝখানে আবার আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আব্দিহিল কোরআন, নিজে প্রশংসা তিনি করেছেন নিজেই, এটা প্রশংসা করেন। আপনার আমার প্রশংসা করা উচিত, কারণ দ্বীনের অর্ধেক হচ্ছে আল্লাহর শুকরিয়া আর অর্ধেক হচ্ছে, একটা হচ্ছে শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রশংসা আদায় করা, আরেকটা হচ্ছে সবর এখতিয়ার করা। দ্বীনের অর্ধেক প্রশংসা আল্লাহর জন্য আপনার আমার করা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে পৌঁছে দিয়েছে। একটি মাসে একটা ভালো নেয়ামত পাইলে যেমন শুকরিয়া আদায় করতে হয়, ঠিক এই মাসের জন্য সামনে আসছে খুব কাছে আমাদের সামনেই সবচেয়ে কাছের নিকটে চলে আসছে, এটা নিকটে চলে আসছে। এখন আপনার আমার ওই মাসে আসা মাত্র আল্লাহ শুকরিয়া আদায় করা যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে পৌঁছে দিয়েছেন, শুকরিয়া আদায় করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পৌঁছে দিয়েছে আপনাকে রমজান মাসে। আপনার কি করা দরকার এই মাসে? আপনার এই মাসে বেশি বেশি দরকার যে আল্লাহ তাআলার নেয়ামতটা প্রকাশ করা, এজহার সুরু প্রশংসা করা, আমার নিজের কি কি খুশি আমি পাচ্ছি সেটা বলা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি এজহার সুরু করতেন রমজান মাস আসলে, তিনি বলতেন জাআকুম শাহরু রমাদান, জাআকুম শাহরু রমাদান, কখনো তিনি দুইবার বলতেন। সাহাবী বলতেছেন রমজান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দানবীর হয়ে যেতেন, বাতাসের মতো প্রবাহিত বাতাসের মতো তার দান সবার গায়ে লাগত, অর্থাৎ তিনি খুশি বেশি এজহার করতেন। আপনার আমার রমজান মাস আসলে খুশির এজহার থাকা উচিত, এরকম যেন না হয় যে রমজান মাসে কষ্ট হবে, কিভাবে যে কি করব, এত চিন্তা করার দরকার নেই। আপনার দরকার হচ্ছে আল্লাহ তাআলা এই ইবাদতে খুশি প্রকাশ করা যে আল্লাহ তাআলা আপনার জন্য এত কিছু দিয়েছেন। সুতরাং আমার আপনার উচিত রমজান মাস আসছে এই জন্য যার অন্তরে রমজানের প্রতি টান থাকবে, রমজান মাস আসছে মনে করতে পারো যে ভালো কাজে তার অন্তরটা ইমানের উপর আছে, রমজানের প্রতি তার টান আছে। আমার আপনার রমজানের প্রতি টান থাকা অনুভব করা উচিত প্রত্যেকটি সময়ে যে রমজান আসছে এবং এসেছে আমি এতে খুশি এবং রমজান মাসে আমাকে অনেক কিছু আদায় করে নিতে হবে। তাহলে কি করতে হবে এই মাসে? প্রথম কাজ হচ্ছে, আরেকটি কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে এই মাসে আপনাকে অবশ্যই 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 দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমি এই মাসে প্রত্যেকটি কাজ আল্লাহ রাব্বুল ইজ্জত যেভাবে বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে ভালো কাজগুলি করে যাব। ভালো কাজগুলি করার জন্য আপনার এই মাসে ভালো কিছু পরিকল্পনা থাকা উচিত যে এই মাসে আমি ভালো কাজগুলি করব, এই মাসে আমি যাবতীয় ভালো কাজ যে ইগতনামুল ফুরসা আমি এই সুযোগটা কাজে লাগাবো, এক মিনিট এক ঘন সময় আমি নষ্ট করব না, সামান্য সময় আমি নষ্ট করব না, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের সময় আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য আমি ব্যয় করব। এটা আপনার দৃঢ় প্রতিজ্ঞ থাকা উচিত। দ্বিতীয় হচ্ছে, দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে এই মাসে আপনার আমার গুনাহ যেন কম হয় সে ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকা উচিত যে এই মাসে এই মাস থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞ কোনো আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমার দ্বারা আগে যে সমস্ত গুনাহ হয়েছে সেগুলি আমি পরিত্যাগ করে নতুন একটি কিছু কাজ করব, এই জন্য আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। আরেকটি কাজ এই মাসে অবশ্যই করা দরকার, সেটা হচ্ছে যে আপনি আমি আল্লাহর সাথে রাসূলের সাথে সাধারণ মানুষের সাথে একটি নতুন পৃষ্ঠা খোলা দরকার, যে পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে এই পৃষ্ঠা বাদ দিয়ে নতুন পৃষ্ঠা খোলা দরকার, যে একটি বছর নতুন করে আমি শুরু করতে যাচ্ছি রমজান থেকে, রমজান থেকে নতুন বছর শুরু করি আমি, আমার সেখানে আল্লাহর সাথে সম্পর্কটা নতুন করে ঝালাই করে নেব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সম্পর্কটা আমি ঝালাই করে নেব, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পিতা মাতা যারা আছে তাদের সাথে সম্পর্কটা আমি নতুন করে নেব, নুকতাতুন সাওদা আমার কলবে যে সমস্ত কালো দাগগুলি পড়ে গেছে সেগুলি আমি এই মাসে সেগুলি থেকে মুক্ত হতে চেষ্টা করব। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি কিভাবে করবে? বিত্তওবা, আল্লাহর সাথে তওবা করবে, করে এই মাসে আপনি নতুন কাজগুলো নতুন করে আপনাকে নতুন করে আপনাকে সেট করে নিতে হবে যে আমি নতুন কাজ নতুন ভাবে দুনিয়া শুরু করতে যাচ্ছি, নতুন ভাবে আমি আমল শুরু করতে যাচ্ছি। আপনার পেট যদি খারাপ থাকে সেখানে যত পোলাও কোরমাই খান সেটা ভালো কাজ দিবে না, এই জন্য তওবা করতে হবে। তওবা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে আত তওবা তাজুকু মা কানা ক্বাবলাহা, তওবা এর আগে যা হয়েছে সেগুলিকে মিটিয়ে দেয়। তওবা করে রমজান মাসে আসার আগেই তওবা করে রমজান মাসে প্রবেশ করুন, আমলগুলো ভালোভাবে খালেস ভাবে রাখার চেষ্টা করুন, এটা অবশ্যই জরুরি। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন তুবু ইলান নাসে তুবু ইলান নাস ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ আল্লাহর কাছে সবাই তোমরা তওবা করো। আরো বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। নাসুহা অর্থ এই নয় যে কোনো লোকের নাম ছিল এই করেছে ওই করেছে, এই গল্প নয়, খাঁটি তওবা। খাঁটি তওবা হচ্ছে আবার ফিরে আসব না, এই এই ইচ্ছা থাকবে যে আমি আবার দ্বিতীয়বার এই কাজটি করব না, এটা হচ্ছে খাঁটি তওবা। খাঁটি তওবা মন থেকে দৃঢ়ভাবে এই তওবা করতে হবে। সব তওবা কিন্তু মুখের তওবা কত তওবা মানুষ করে সবগুলি কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না, কেন তার দৃঢ়তা নেই, তার সেখানে ইখলাস ছিল না। এই জন্য রাবেয়া আদাবিয়া যাকে আপনারা বলতেন রাবেয়া বসরি, তিনি বলতেন সবসময় যে আস্তাগফিরুল্লাহ মিন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কত ইস্তেগফার থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, কত ইস্তেগফার মুখ দিয়ে বলেছি অন্তরে তার ইস্তেগফার আমার কোনো দিশা নাই, মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে যাচ্ছি অন্তর অন্যায় করে যাচ্ছি। যে ব্যক্তি সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে যে ব্যক্তি হারাম কামাই করতেছে সে মুখে হাজারবার আস্তাগফিরুল্লাহ করলেও কাজ হবে না, তো ওটা ছেড়ে দিয়ে আসতে হবে। ইস্তেগফার জন্য শর্ত যেটা ওটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, বলতে পারেন যে আমার গুনাহ নাই, না গুনাহ সবাই আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, সমস্ত বনি আদম ভুল করে, সবচেয়ে উত্তম ভুলকারী বনি আদম হচ্ছে ওই ব্যক্তি যে ওই ব্যক্তিরা যারা তওবা করে। বনি আদম ভুল করে না এটা বলা অসম্ভব, প্রত্যেকটি বনি আদম ভুল করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে ভুল করে, অন্যায় করে, তার অন্যায়ের কোনো শেষ নেই, কবিরা গুনাহ সগীরা গুনাহ হতেই থাকে তার। কিন্তু তওবা করলে আল্লাহ তাআলা তার কাছে ফিরে আসেন। কিভাবে ফিরে আসেন? বান্দা তওবা অর্থ হলো ফিরে আসা, বান্দা দূরে চলে গেছে আবার ফিরে আসছে। সালফসালাইন একটা উদাহরণ দিতেন এরকম, যে কোন মা বলছেন, আমি নিজে দেখলাম এক মা তার ছেলেকে, ছোট ছেলেকে পিটিয়ে ঘর থেকে বের করে দিল, বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিল। ছোট ছেলে এদিক সেদিক ঘুরে কোথাও কিছু না পেয়ে আবার দরজার সামনে শুয়ে ঘুমিয়ে পড়ল। অনেকক্ষণ পর মায়ের মনে হলো যে দেখি দরজা খুলে ছেলেটা কি করছে, রাগের মাথায় হয়তো তাকে মেরে বের করে দিয়েছে। দরজা খুলে দেখলো ছেলে সেখানে ঘুমিয়ে পড়েছে। ছেলের মায়ের কি অবস্থা? তার কান্নাকাটি আরম্ভ হয়েছে, হায় তোমাকে তো আমি বের করে দেওয়ার জন্য কিছু করিনি, তুমি আমার কথা কেন শুনলো না, হাজারবার বলেছি আমার কথা শুনে চলো, শুনলে না কেন, তুমি এভাবে ঘুমিয়ে পড়লে। কোলে নিয়ে তাকে আদর করে আবার ঘরে তুলে নিল। আল্লাহ রাব্বুল ইজ্জত এর চেয়ে বেশি খুশি হবে যখন একটা মানুষ তওবা করে যে আমার বান্দা আমার থেকে পালিয়ে গিয়েছিল, চলে গিয়েছিল, আবার আসছে, আমি তাকে আবার আমার স্থান দেব, আমি তাকে আবার আমার কাছে রাখবো, তাকে আমি কবুল করবো। তার প্রত্যেকটি মানুষের তওবার মাধ্যমে ফিরে আসতে হবে। এই রমজানের শুরুতেই আল্লাহর সাথে সম্পর্ক ঝালাই হবে তওবার সাথে, যে আমি তওবা করে নেব, রমজান সামনে আসছে, আমি এখন থেকে তওবা করব, যেন আমার যতগুলি কাজ আমি করি সবগুলি ভালো ভান্ডারে রাখি, পচা কোনো ভান্ডারে না, একটা পরিষ্কার ভান্ডার রাখি, আল্লাহর সাথে আমি সম্পর্ক তৈরি করে নেব। যত অন্যায় আমি করেছি আল্লাহর সাথে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছি, আল্লাহর দিনের বিরুদ্ধে কথা বলেছি, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলেছি, এই সবগুলি আমি এখন পরিত্যাগ করব, আমি তওবা করে ফিরে আসছি। আবার ফিরে আসো, আরেকটি সফা খুলুন, আরেকটি পৃষ্ঠা আমি খুলে দেই, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি পৃষ্ঠা আমরা খুলি। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ভালো না ভাসলে আমার ঈমান থাকবে না, আপনার আমার ঈমান থাকবে না, আমি ভাসতেই হবে। ভালোবাসার সাথেই আপনার ইবাদত নির্ভরশীল। আপনি ভালো করে জানেন যে প্রত্যেকটি ইবাদতের মূল হচ্ছে ভালোবাসা। আল্লাহকে যদি ভালো না ভাসে শুধু কতক্ষণ সেজদা দেন কাজ হবে না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না ভাসলে আপনি তার আনুগত্য করতে পারবেন না। আমার আপনার যে সমস্ত ঘাটতি হয়েছে, রমজান মাস আসার আগেই আমি একটি নতুন পৃষ্ঠা খুলি, যে আর কোনদিন আমি আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে চলবো না, তার আনুগত্য করে চলবো, তার কথাও মেনে চলবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমাদের কারো প্রবৃত্তি আমাকে প্রবৃত্তি আমার কথার আনুগত্য না করবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। হাদিসটি ইমাম নাওয়াই বলেছেন যে হুইনা হবি সানাদিন হাসান, কে কেউ দূর বললো, উনি বলছেন যে হাদিসটি হাসান, কিন্তু প্রবৃত্তির অনুসরণ করে চলবে। তারপরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে চলা, দুইটার মধ্যে বিরাট কন্ট্রাডিক্টরি, একটা হতে পারে না। আপনার প্রবৃত্তি হতে হবে সম্পূর্ণরূপে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তিনি যে নির্দেশনা দিয়েছেন সেটা অনুসরণ করে আপনাকে চলতে হবে। তাহলে নতুন একটি পৃষ্ঠা খুলি, যে আজ থেকে আমরা শুরু করি যে একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমাদের জীবনের একটি বানাবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলবো। আমার বিগত জীবনে আমি যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে থাকি, সেটার জন্য তওবা করবো আল্লাহর কাছে, যে আমি আনুগত্য করতে পারিনি, তা ভুল হয়েছে, আমি এখন আল্লাহর সামনের দিকে আমি সবসময় তার আনুগত্য করে চলবো, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে চলবো। আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলে কি হবে? মান আতা রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ রাসূল আনুগত্য করলে সে আল্লাহর আনুগত্য করলো, কারণ যিনি প্রেরণ করেছেন তিনি হচ্ছেন আল্লাহ, আর প্রেরিত হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে সুন্দরভাবে অনুসরণ করতে হবে, বে ইহসান অনুগ্রহে সর্বোচ্চ স্তরের অনুসরণ, সর্বোচ্চ স্তরের অনুসরণ, অর্থাৎ কোন রকমের দ্বিধা দ্বন্দ্ব আপনার মধ্যে থাকতে পারবে না। আপনারা জানেন ইহসানের স্তর হচ্ছে সর্বোচ্চ স্তর, দ্বীনের ঈমানের মধ্যে সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান। এই জন্য তখন দোয়া করে বলে ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, যারা ইহসানের সাথে অনুসরণ করেছে। ইহসানের সাথে অর্থ কি? সাধারণভাবে অনুসরণ নয়, বরং সর্বোচ্চ স্তরের অনুসরণ, যে স্তরের অনুসরণ করা মানুষের জন্য কঠিন হয়ে পড়ে, সেই চেষ্টা তার মধ্যে থাকতে হবে। সেই চেষ্টা থাকতে হবে যে আমি সর্বোচ্চ স্তর অনুসরণ করবো, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে দেবো, সর্ব যেখানে পাই তার কথাই শুনবো, অন্য কারো কথা, ইউরোপিয়ান তথাকথিত বাদী গণতন্ত্রবাদী মতবাদবাদী বিভিন্ন মতবাদ বেরোয় দুনিয়াতে, ওই সমস্ত সবকিছু বাদ দিয়ে আমি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, তিনি আমার একমাত্র রাসূল, তিনি আমার রাসুল, এরপরে আর কোন রাসুল আসবেন না। আগের রাসুলগুলোর আগে রেসালাতের সমস্ত খোলাসা আমার এই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের রেসালাতের মধ্যে এসে গেছে, আমি তাকেই অনুসরণ করব, আর কোনো কিছু কোন মতবাদকে অনুসরণ করার আমার প্রয়োজন নেই। আরেকটি সফা আপনি খুলুন। জীবনে অনেক সময় কাটিয়েছি আমরা, বিভিন্ন সময় দূরে কাছে বিভিন্ন সময় কাটিয়ে সত্যিকার অর্থে পিতা মাতার হক আদায় করা হয়নি। নতুন করে এই মাসে আরেকটি পৃষ্ঠা খুলি, যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে অনুগত করব, আল্লাহ তাআলার কথা যেভাবে শুনে চলবো, তার কাছে আমি নত হব, তেমনি ভাবে পিতা মাতার সাথে আমার সম্পর্কটা আবার ঝালাই করে নেব। পিতা মাতার কথা শুনিনি, পিতা মাতার সত্যিকার হক আদায় করিনি, এই মাসে তা আদায় করে নিতে হবে। আপনারা জানেন সে হাদিসের ঘটনা, যে হাদিসে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তিনি তিনবার আমিন বলেছিলেন, এর মধ্যে একটি ছিল যে রমজান মাস আসলে অথচ গুনাহ মাফ করে নেয়নি তার ধ্বংস, আরেকটি ছিল এটা যে পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথচ জান্নাত ক্রয় করে নিতে পারেনি তার জন্য ধ্বংস। তাহলে পিতা মাতার সাথেও এই মাসে আমার একটা সম্পর্ক ভালো তৈরি করা দরকার, যে আগামী দিনগুলোতে এর চেয়ে ভালো হবে, ভবিষ্যতে এর চেয়ে খারাপ হবে না কখনো। পাড়া প্রতিবেশীর ব্যাপারে আপনার সম্পর্ক থাকা উচিত, আত্মীয়তার সম্পর্ক, আকার আরহাম এদের সাথে আপনার সম্পর্ক ভালো করা উচিত এই মাস থেকে নতুন করে। একটি মানুষ সারাদিন ইবাদত রমজান রোজা রাখে, রমজানের সওম পালন করলো, কিন্তু তার পিতা মাতার হক আদায় করে না, তার আত্মীয় স্বজন হক আদায় করে না, তাহলে এক পেশি হয়ে গেল। আপনার হ্যাঁ সওম আদায় করতে হবে, সেগুলো আদায় করতে হবে যেগুলো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা যালা জিবিল ইউসিনি বিল জার হাত্তা যানান্তু আন্নাহু সাইয়ুর রিসল। যার সম্পর্কে, পড়োশী সম্পর্কে জিবরিল আমাকে এত বেশি আমাকে ওসিয়ত করছিল, আমি মনে করলাম যে নাকি ও আমাকে শেষ পর্যন্ত পড়োশীকে ওয়ারিস বানিয়ে দেয় কিনা সেটা আমার সন্দেহ হলো, এত বেশি আমাকে ওসিয়ত করছিল। আপনার আমার উচিত, রমজান মাস আসছে, আপনার উচিত খেয়াল করা যে আমার পড়োশী আসলে কি সে ইফতার করতে পারছে কিনা, আসলে কি সাহারি খেতে পারছে কিনা, তার ঘরে খাবার আছে কিনা। আমি তো খুব আরাম করে খাচ্ছি, আমি তো এসি চালিয়ে শুয়ে আছি, তার ঘরে কি বাতি জ্বালানোর ব্যবস্থা আছে কিনা, এই চিন্তাগুলো করা দরকার। আপনি মনে করতে পারেন রমজান মাসে কিছু মানুষ আছে পয়সা কামানোর দান্দায় আছে, শুধু কেবল ভিক্ষা করে না, আপনার সন্দেহ দূর রাখুন, সন্দেহ দূর করে আপনি তাকে দান করতে থাকুন। এই নয় যে সে কি করছে, অন্যায় যদি কেউ করে থাকে তার ব্যক্তিগত ব্যাপার, আপনার দান কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি ভালো করে জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসটি, এক ব্যক্তি অন্ধকারে দান করলো, বলে যে সুরে দান করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমার দান কবুল হয়ে গেছে, কারণ তুমি তো দিয়ে দিয়েছো অন্ধকারে না দেখার জন্য, এবং কে নিয়েছে সেটা তোমার বিষয় নয়, আপনার আমার উচিত হবে। হ্যাঁ, যদি বাড়ি ভালো জায়গা দিব, যখন দেখবো আপনার মনে হচ্ছে যে লোকটা আসলে অভাবী তাকে দান করবেন, অভাবীকে দান করা শরীয়তের বিধান। হ্যাঁ, ওদিকে আবার খেয়াল, রাসূল ইসলাম ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, ওদিকে বলে দিয়েছে অভাবীকে, কেউ যদি কোনো থাকা অবস্থায় চায় আসলে মাঠে উঠবে, তার মুখে কোনো গোস্ত নেই, শুধু হাঁটি উঠবে, কারণ সে তার সম্পদ থাকা অবস্থায় মানুষের কাছে চেয়েছে। কিন্তু আপনার আমার উচিত রমজান মাসে যেই ব্যক্তি চাইবে তাকে দিবেন, আর যে ব্যক্তি চাইবে না আপনি জানেন যে অভাবী তাকেও দিবেন। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, মাহরুম সবার জন্য আপনার এই অধিক থাকা জিনিস আপনার দান থাকা উচিত। আরেকটি পৃষ্ঠা আপনার খুলতে হবে রমজান মাসে, সেটা হচ্ছে যে সমাজের জন্য আমার কি করণীয় আছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি মানুষের যে উপকার করে, মানুষের উপকার করে। আপনার পড়োশী মসজিদে আসতে পারছে না, ধরে নিয়ে আসছেন, এটা সওয়াবের কাজ। রাস্তা পার হইতে পারছে না, পার করে দেন, সওয়াবের কাজ। ভালো কাজগুলি করছে, সামাজিক কাজগুলো আপনার আমার দ্বারা যেন হয়। এখানে আমি অনেক যুবক শ্রেণী দেখতে পাচ্ছি, তাদের উচিত সামাজিক কাজে সবচেয়ে বেশি অগ্রণী হওয়া। যত বেশি সামাজিক কাজে অগ্রণী হবেন আল্লাহ তাআলার কাছে তত বেশি প্রিয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই বলেছেন, খায়রুন নাস, মানুষের মধ্যে উত্তম মাইয়ান পারনা, যে মানুষের উপকার করে, ভালোভাবে মানুষের উপকার করার জন্য আপনার আমার সবসময় চিন্তা থাকা উচিত। তাহলে এই রমজান মাসে নতুন একটি পৃষ্ঠা খোলা উচিত, যে এই মাসে আমি অবশ্যই অবশ্যই মানুষের উপকার করব, মানুষের উপকার করব, এবং এই মাস থেকে আমি এটা ট্রেনিং নিব যে মানুষের উপকার যা হয় তা করব। এটা না করে রমজান মাসে খাওয়া দাওয়া নাই, বসে চার পাঁচজন মিলে ঝগড়া করলেন, এরপরে আরেকজনে একজনের গীবত গাইলেন, একজনে বদনামি করলেন, এর থেকে দূরে থাকা উচিত। যতটুকু সময় পারেন নিজের জিহ্বাটাকে হেফাজত করবেন। রমজান মাসে যেন আপনার অনেক কিছু নষ্ট না হয়ে যায়, এটা আপনার আমার খেয়াল রাখা উচিত। এটা অভ্যাস তৈরি হবে, পরবর্তী আপনি কথা বলার আগে চিন্তা করবেন শতবার যে এটা আমার পক্ষে যাচ্ছে না আমার বিপক্ষে যাচ্ছে, পক্ষে বিপক্ষে এটার উপরে নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন প্রত্যেকটি মানুষ ইয়াগদু সকালে উপনীত হয়, বায়ুন নাফসাহু সে নিজেকে বিক্রি করে, সে ইম্মা মুতাকিহু ওয়া ইম্মা মুবতিহু, হয়তো সে নিজেকে ধ্বংস করে নাও না হয় সে নিজেকে মুক্ত করে, দুইটার একটা সে করে। আপনি কোন পক্ষে আছেন, কোন দলে আছেন আপনার চিন্তা করা উচিত, যে সমাজের আমি কোন স্তরে আছি। কিছু মানুষ আছে সমাজে কিছু ভালো কাজ দেখে, ভালো কাজ দেখিয়ে সমাজের কিছু ভালো কাজ করে তারা দিন থেকে মানুষকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আপনার আমার উচিত বিপরীত কাজটা করা, সমাজের ভালো কাজটা করে মানুষকে দিনের দিকে টেনে নিয়ে আসা, আপনার যেন সমালোচনার সুযোগ না পায় সেই চিন্তা ভাবনা আপনার আমার করা উচিত। রমজান মাস আসছে, কোরআনের মাস আপনি জানেন, এই কোরআনের মাসে আপনার আমার উচিত কোরআনের হক আদায় করা। কোরআনের হক কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার হাদিসে আছে পড়েছেন, যে হাদিসে আযাব দিচ্ছিল যে এক ব্যক্তি কোরআন হেফজ করেছে, দিনে আমল করে, রাতে ঘুমিয়ে পড়েছে, ওই জন্য তার শাস্তি হচ্ছিল। ঠিক রমজানের হক হচ্ছে কোরআনে কারীমকে পাঠ করা। পাঠ করা বলতে যা বোঝায়, পাঠ করা শুধু পড়ে চলে যাওয়া নয়, পাঠ করা হচ্ছে অর্থ সহ বোঝা, কাজ করা, সেটা অনুসারে চলা। আরেকটি হচ্ছে সেটা হচ্ছে এই কোরআনের বাণীকে প্রসার প্রসারের প্রচার প্রসারের ব্যবস্থা করা। এটার আপনার রমজান মাসে একটা ব্যবস্থাপনা আমার থাকা উচিত যে এই কাজটি আমি করব। একটি আয়াত হলেও আমি প্রচার করব। আমেরিকান এক ভদ্রলোক ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার পরে তাকে হাদিস জানানো হলো বাল্লেগু আইনি ওয়ালাও আয়া, একটি আয়াত হলো তাকে তোমরা প্রচার করো। লোকটি এসে মাইক ধরে সূরা ফাতিহা পড়লো, সূরা ফাতিহা পড়তে ভুল হচ্ছে, তারপর সে পড়ে গেল, পড়ে কাঁদতে কাঁদতে চলে গেল। ইমাম সাহেব যে বলেন তুমি এইটা করলে কেন, বলে এটা করেছি আমি হাদিস পড়েছি, রসুল বলছেন আমার থেকে একটি আয়াত হলে তোমরা প্রচার করো, আমি তো আর কিছু জানি না, সূরা ফাতিহা জানি, আমি এটা প্রচার করে যাচ্ছি। আপনি আমি কত কিছু জানি কিন্তু কোরআন প্রচার করি না, আপনার সন্তানদেরকে তৈরি করি না সেটার উপরে, আপনি কি মনে করেন এইভাবে আমরা ছাড় পেয়ে যাবো? কখনো নয়, এই ছাড় পেয়ে যাবেন না। একটা মানুষ ইসলাম গ্রহণ করার পরে সে কতটুকু বুঝে ইসলামকে, আপনি আমি মুসলিমের ঘরে ইসলামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে তার অর্থ অর্ধেকও বুঝি না, কারণ তারা চেষ্টা করে নিয়েছে আর আমরা এমনি পেয়ে গেছি। যে জিনিস এমনি পেয়ে যায় মানুষের মধ্যে তার দরদ থাকে না, মানুষ মনে করে এটা এক সস্তা জিনিস, কিন্তু এটা যে কত দামি জিনিস, পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো ইমান এবং ইসলাম। আপনি আমি সেটা পেয়ে গেছি, আল্লাহর দরবারে এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। রমজান মাস আসছে, আপনার আমার উচিত রমজান মাসে অবশ্যই এই হক আদায় করা। এর হকের বড় আরেকটি বড় হক রয়েছে, অবশ্যই কিয়ামুল লাইলের একটা পরিবেশ তৈরি করা। কিয়ামুল লাইল বলেন, তারাবি বলেন, সব একই জিনিস। প্রথম রাত্রিতে পড়লে হয় তারাবি, শেষ রাত্রে পড়লে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ, আপনারা যেটা বলে থাকেন, মূলত সবকে একই জিনিস। আপনার প্রথম রাত্রিতে পড়ে অভ্যাস না করলে শেষ রাত্রে পড়বেন না, কিন্তু রমজান মাসে দেখা যায় মসজিদ ভর্তি হয়ে যায় তারাবির জন্য, পরবর্তী কেউ আর তারা তাহাজ্জুদ পড়ে কিনা আল্লাহ জানেন, আমি আর না বলবো না, অনেকে হয়তো পড়ে, কিন্তু তাহাজ্জুদের জন্য অভ্যাস তৈরি করা, কিয়ামুল লাইল অভ্যাস তৈরি করা আপনার এই রমজান মাস থেকে শুরু করা উচিত। এবং এটা আমি অবশ্যই চিন্তা করবেন যে এখন থেকে আমি পরিত্যাগ করবো না, এরপরে ছুটে গেলে এরকম ফরজ না, কিন্তু ছুটে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু নিজের আজম সাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ফাইজা আজামাল আমরু ফালাউ সাদাকুল্লাহ ওয়ালাউ ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম, কোন কিছু ব্যাপারে তারা যখন দৃঢ় প্রতিজ্ঞ হয় তারপর মন থেকে দৃঢ় থাকে যে আমি এটা অবশ্যই অবশ্যই সত্যের সাথে সেটা পালন করবো, এটা তাদের জন্য উত্তম হয়, কারণ নিয়তের কারণে তা সব হয়, সে দৃঢ় প্রতিজ্ঞ আছে কাজটি করবে। শুধু মনের ওই নিয়ত না, যে নিয়ত কিছু মানুষ বলবে যে আপনি নিয়ত করে ফেলেন, এটা নয়, মন থেকে আপনি দৃঢ় প্রতিজ্ঞ যে কাজটি করবেন ভালো কাজ এবং করতে চেষ্টা করেছেন কোনো কারণ ছুটে গেছে কে, তারপরে সেটা সব পাবেন। তাহলে আপনার আমার উচিত রমজান মাসে অবশ্যই একটি পারনামিস প্রোগ্রাম করা, এমন প্রোগ্রাম যে এই প্রোগ্রামের ভিতরে থাকবে যে আমি এই মাসে অবশ্যই 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 দিন শিখবো, দিনকে শিখবো, কিভাবে শিখবো, রমজানের মাসায় শিখবো, আমি রমজানের মাসায় শিখে একটা প্রোগ্রামের ভিতরে থাকা উচিত আপনার আমার, যে রমজান মাস থেকে রমজান মাসে রমজানের মাসায় শিখবো, কিভাবে শিখবো। এখন আলহামদুলিল্লাহ এক সময় এটা কঠিন ছিল, এখন অনেক রকমের ভিডিও আছে, অডিও আছে, বই আছে, গ্রন্থ বের হয়েছে, সিয়াম নামে গ্রন্থ বের হয়েছে, ভালো গ্রন্থ, ওইটাও পড়ে দেখতে পারেন, বিভিন্ন রকমের সিয়ামের উপরে অনেক গ্রন্থ বের হয়েছে। রমজান মাসে আমি দৃঢ় প্রতিজ্ঞ হব যে একবার অন্তত কোরআনে কারীম ভালো করে শিখবো, রমজানের মাসায়েলগুলো ভালো করে শিখবো, ঈদের মাসায়েলগুলো শিখবো, তারাবির মাসায়েলগুলো শিখবো, যাকাতুল ফিত্র সদকাতুল ফিত্রের মাসায়েলগুলো শিখবো। এই যদি আমি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি আপনি আমি, তাহলে বলতে পারো রমজান মাসে আমার কাজে লাগছে, রমজান মাসটা আমি সত্যিকার অর্থে ব্যবহার করতে পেরেছি। আরেকটি কাজ করতে হবে, সালামাতুল সুদুর মিনান নাস, মানুষের সমালোচনা থেকে অন্তরটাকে পবিত্র করা। রমজান মাসের আগেই মানুষের বিরুদ্ধে হিংসা দেশ, এটা কিন্তু আল্লাহ তালা পছন্দ করেন না কখনো। আল্লাহ তালা সালামাতুল সদসা, রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, তিনি বলেছেন যে আমি চাই এমন ভাবে দুনিয়া থেকে যাই যে কেউ আমার উপর কোনো কিছু পাওনা নাই, আমি কারো উপর কোনো কিছু পাওনা নাই। তেমনি ভাবে পাওনা কি, এই জন্য মানুষের অধিকার নষ্ট করেছে, এটা পাওনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিয়ামতের মাঠে এক কোন কোন লোক উঠবে সবচেয়ে বড় মিসকিন, কেন তাকে তিনি বললেন যে তোমাদের মধ্যে মিসকিন কে তোমরা মনে করো, যাকে এক লোকমা দুই লোকমার জন্য মানুষের যে ব্যক্তি মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় তাকে তোমরা মিসকিন মনে করো, আসলে সে মিসকিন নয়। কিয়ামতের মাঠে এমন এক লোক আসবে যে মানুষ পাহাড় পর্বত প্রমাণ ইয়া নিয়ে গেছে, ন্যাক আমল নিয়ে গেছে, অথচ ওয়াকাত সাতা মাহাজা দরা বাহাজা, এরে মেরেছে, এরে গালি দিয়েছে, এই করেছে, ওর গীবত করেছে, তারা এসে সবাই তার সমস্ত সমস্ত ন্যাক আমল ভাগ করে নিয়ে চলে গেল। তারপর কিছু মানুষ বাকি রইল যে তারা ন্যাক আমল নিতে পারে নাই, তখন তাদের পূজাগুলোর কাঁধে উঠিয়ে দিয়ে তারা জান্নাতে চলে গেল। এই লোকটা এখানে মিসকিনের মতো পড়ে, সে হচ্ছে সত্যিকার মিসকিন। তাহলে আমরা সালামত সদর অন্তরটাকে অবশ্যই পরিষ্কার করতে হবে দিনের জন্য, যে অবশ্যই আমার দিনটা পরিষ্কার করে নেই, আমি যেন রমজান মাস থেকে নতুন একটা পৃষ্ঠা খুলি যে কারো বিরুদ্ধে যাব না, শরীয়তের কথা বলবো, হক কথা বলবো, কিন্তু গীবত করবো না, মিথ্যা কথা বলবো না, হিংসা করবো না, দ্বেষ করবো না, কারো বিরুদ্ধে আমি এই প্রপাগান্ডা করবো না এবং কোন রকম ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করবো না। কোন জিনিস সহজভাবে নিয়ে দেখেছি আলহামদুলিল্লাহ, সহজভাবে দুনিয়া চলতে পারে একটা মানুষ, আবার কঠিন করলো আল্লাহ তালা তাকে তার জন্য কঠিন করে দেন, যে মানুষ কঠিন করবে তার জন্য আল্লাহ তালা দুনিয়া কঠিন করে দেয়, যে ব্যক্তি সহজভাবে চলতেছে আল্লাহ তার জন্য দুনিয়াটা সহজ করে দেয়। আপনি সবকিছুতে যদি কোনো সন্দেহ করেন সব মানুষকে, দুনিয়াতে আপনি চলতে পারবেন না, আপনাকে মানুষকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এটা বলেছে, হ্যাঁ আমি এটা হোক, এটার উপরে চলো, অসুবিধা নেই। মানুষকে সন্দেহ করার দায়িত্ব আপনার নয়, মানুষকে সন্দেহ করার দায়িত্ব হচ্ছে যারা এই কাজে নিয়োজিত, বিশেষ করে যারা এই কাজের তারা অন্যায় আচরণ খুঁজে বেড়ায়, তারা খুঁজে বেড়ায়, আপনার দায়িত্ব এটা না। আপনার দায়িত্ব হচ্ছে মানুষের জাহেরের উপর আমল করা, লোকটা ভালো ভালো আমি তার বিরুদ্ধে বলবো না, এইটুকু অন্তত সালামত সদর আপনার আমার থাকা উচিত। রমজান মাসের আগেই আপনাকে শিরিক বিদআত থেকে মুক্ত হতে হবে। আরেকটি কাজ গুরুত্বপূর্ণ, শিরকি করে সারা জীবন শিরক বিদআতের মধ্যে লিপ্ত আছে, আবার রমজান মাস আসছে ইবাদত করে যাচ্ছে, এই ইবাদত কোনো কাজে লাগবে না, সারা জীবন ইবাদত করেছে, কবরে সিজদা দিয়েছে, কোনো কাজে লাগবে না, সারা জীবন ইবাদত করেছে, বিশ্বাস করছে যে তার পিসাব গায়েব জানে, কোনো কাজে লাগবে না, এটা এই ইবাদতের কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাই বলে দিয়েছেন যে বাজআনাহু হাবাআম মানথুরা, যে তার বিক্ষিপ্ত ধূলিকণার মতো সেগুলিকে আমি উড়িয়ে দেবো, কোনো কাজে লাগবে না। এত ইবাদত করেও কোনো কাজে লাগবে না কেন, কারণ তার আকীদা ঠিক নেই, আকীদার ঠিক ঠিকানা নেই। অবশ্যই আপনার আমার উচিত রমজান মাসের আসা আগেই কোথায় শিরিক আছে শিরিক গুলি পরিত্যাগ করবো, বেদাত কোথায় হচ্ছে বেদাত গুলিকে ছেড়ে দেবো, এবং কুফুরি কোথায় হচ্ছে, কোন কোন কাজে কুফুরি হচ্ছে সেগুলিকে পরিত্যাগ করবো। আমার আপনার মধ্যে অনেকে বলে থাকে যে আমার কোনো কুফুরি নেই বা শিরকি না, অনেকেই আত্ম অহংকারে ভুগছি না, যে কোনো সময় শিরকে পতিত হতে পারে মানুষ। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন আখা আখওয়াফুমা আখাফু আলাইকুম আশিরকুল আসগার, আখওয়াফুমা আলাই আখাফু আলাইকুম আশিরকুল খাফি, দুই শব্দ রাসূলুল্লাহ ব্যবহার করেছেন। কখনো বলেছেন তোমাদের কাছে বড় শিরক আমি ভয় করি না, শিরকুল খাফি আছে, গোপন শিরকের ভয় করি, গোপন শিরক বড় হতে পারে ছোট হতে পারে, আবার কখনো তিনি বলেছেন যে ছোট শিরকের ভয় করি। তো যেই জিনিসের ভয় মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নবীগণ করেছেন, সেই জিনিসের ভয় আমার আপনার অন্তর থাকা উচিত যে কোনো কারণে আমার আমল নষ্ট হয়ে যায়, আমার এতদিনের পুঁজি যেন শেষ না হয়ে যায়, এই চিন্তা আমার আপনার সবসময় করা উচিত। রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলি আমরা সবসময় সামনে রাখবো, যে অবশ্যই অবশ্যই যে কোনোভাবেই যেন আমার আমল এই কোনোভাবে যেন চলে না যায়, আমার আমল যেন নষ্ট না হয়ে যায়, আমি যেন রমজান মাস থেকে নতুন পৃষ্ঠা আরম্ভ করি, আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে একটি সম্পর্ক তৈরি করি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক তৈরি করি, পাড়া প্রতিবেশী পিতা মাতা আত্মীয় স্বজন যারা আছে সন্তান সন্ততির হক পর্যন্ত আমি খেয়াল রাখি, সন্তান সন্ততির হকও আমি খেয়াল রাখবো রমজান মাসে, এগুলো অবশ্যই দরকার। সন্তান সন্ততির হক বলতে এটা নয় যে শুধু তাদেরকে টাকা দেয়া, দিন শিক্ষা না দিলে আপনি তাদের হক আদায় করেননি, আপনি গুণাগার হবেন, তাদেরকে দিন শিক্ষা না দিলে আপনি গুণাগার হবেন, দিনই শিক্ষা অবশ্যই সন্তান সন্ততির অধিকার পিতা মাতার উপরে, সুতরাং দিনই শিক্ষা দিবেন, যেই দিনই শিক্ষার কারণে তারা শিরক বিদআত থেকে মুক্ত থাকতে পারে, অবশ্যই আপনার আপনার আমার সেই পরিবেশ থাকা উচিত। আপনি আপনি মসজিদে আসছেন, আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসেননি, আপনি কোরআন শিখছেন, আপনার কোরআন ছেলেকে কোরআন শিখাননি, আপনার ছেলেকে আপনি দুনিয়ার শিক্ষা দিলেন, তাকে দিন সম্পর্কে জানালেন না, আপনি অবশ্যই অবশ্যই আপনার সন্তানের সাথে খেয়ানত করেছেন, এই খেয়ানতের জন্য অবশ্যই আমানতের জন্য অবশ্যই আপনাকে আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে, আপনি এই আমানাতগুলিকে আমানত গুলিকে অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে। সন্তান সন্ততি আপনার কাছে আল্লাহর যে আমানত, আপনি ইচ্ছে করলে একটা সন্তান আনতে পারতেন না, আল্লাহ তাআলা দিয়েছেন। কত মানুষ আশা করে তার একটা সন্তান হোক, হয় না। আর আপনাকে আল্লাহ তাআলা 10টা দিয়েছেন, 7টা দিয়েছেন, এটা ওইগুলি হচ্ছে আপনার জন্য একটা ফিতনা, পরীক্ষা। ফিতনা যেমন অর্থ হয় পরীক্ষা, ফিতনা তেমনি অর্থ হয় বিপদ। আপনার জন্য দুইটাই, যদি ইমানদার হয় তার জন্য এটা হচ্ছে পরীক্ষা, যে সত্যিকার অর্থে ইমানের উপর নিচ্ছে কিনা, তাকে সত্যি দিনের উপর নিচ্ছে কিনা, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন সন্তান সন্ততি দিয়ে। মাল দিয়ে পরীক্ষা করেন, সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা করেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, অর্থাৎ ফিতনা অর্থ পরীক্ষার বিষয় আপনার জন্য। আজ কাফের হয় তার জন্য আল্লাহ তাআলা পরীক্ষাও রেখেছেন, বিপদও রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইউসুফ আনফুসুম, যে তাদের অন্তর জান প্রাণ উষ্ঠাগত হয়ে যাবে, প্রাণ উষ্ঠাগত হয়ে যাবে এদের নিয়ে, সন্তান সন্ততি নিয়ে, কারণ তারা তাদেরকে দুনিয়ামুখী করতে চায়। আপনার সন্তান সন্ততিকে আপনি দুনিয়ামুখী করার জন্য কত কিছু না করছি, হারামের অনুসরণ করতেছি, কেউ কেউ বিমা করে যাচ্ছি, গাড়ি করে যাচ্ছি, বাড়ি করে যাচ্ছি, চুরি করে টাকা রোজগার করে তার জন্য 10 তলা বাড়ি রেখে চলে যাচ্ছি। এই যদি অবস্থা হয় তাহলে আপনি তার জন্য একটা নিজেও বিপদে পড়ছেন, কারণ এগুলো হিসাব দিতে হবে আপনাকে, আর তার জন্য একটা বিপদের ব্যবস্থা করে রাখছেন এবং আপনার জন্য একটা মহা বিপদ। আর যে ব্যক্তি দিনদার, সে তাকে সন্তান সন্ততি আল্লাহ তাআলা পরীক্ষা করেন, মাল দিয়েও পরীক্ষা করেন, যে কি সে কোথায় ব্যয় করে, কিভাবে সন্তানকে মানুষ করে, দিনের উপর রাখে কিনা, এগুলো হচ্ছে পরীক্ষার বিষয়। আপনার আমার উচিত রমজান মাস থেকে সন্তানদেরকে অবশ্যই দিনের উপরে, যেগুলি পার হয়ে গেছে এর থেকে নতুন করে শুরু করি, দিনের উপরে তাকে অবশ্যই রাখবো, কোরআনে করিম শিক্ষা দেবো। কোরআনে করিম যদি শিক্ষা না দেন অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবেন। আপনি কত বড় আল ডাক্তার বানিয়েছেন এটা আপনি জিজ্ঞাসিত, জিজ্ঞাসার বিষয় নয়। ইঞ্জিনিয়ার বানিয়েছেন জিজ্ঞাসার বিষয় নয়, কিন্তু কোরআনে করিম শিক্ষা দিয়েছেন কিনা। দিন শিক্ষা দিয়ে অর্থ শুধু পড়তে নয়, শুধু হেফজ নয়, হেফজ শিক্ষা পড়া সব এবং তার অর্থ বোঝা, তাদেরকে এদের এই কোরআনকে ভালোবাসার মতো তৈরি করে, তৈরি কোরআনকে ভালোবাসে এরকম তৈরি করা আপনার আমার কর্তব্যের ভিতরে পড়ে। এ যদি না করেন অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং আল্লাহ আল্লাহর কাছে আমরা সবসময় জবাবদিহির জন্য প্রস্তুত থাকি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أيها الناس، إن الله أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكة المسبحة القدس وذلت بكم أيها المؤمنون، فقال تعالى مخبرا وآمرا: ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. সম্মানিত মুসলিয়ান কেরাম, রমজান মাস আসলে মানুষ ইবাদতের জন্য ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু ইবাদতের মূল হচ্ছে ফরজ। রমজান মাস থেকে আপনি অবশ্যই অবশ্যই যে একটি দৃঢ় প্রতিজ্ঞা হন, ভালো করে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে এখন থেকে আমার আর কোনো ওয়াজিবাত ছুটবে না, আমার কোনো ফরজ ছুটে যাবে না, এতটুকু দৃঢ় প্রতিজ্ঞা হন। অনেক সময় রমজান মাসে ফজর নামাজ পড়ে মানুষ জামাতে, কারণ সেহরিকে অপেক্ষা করে জামাতে না সালাস ফজর নামাজটা আদায় করে তারপর ঘুমায়, ভালো কথা, অথবা কোনো কাজে বের হয়। আপনার আমার উচিত এই অভ্যাসটা সবসময়ের জন্য করে রাখা। যেই ব্যক্তি চাকরির জন্য ঘন্টা দিয়েছে অথবা লোক লাগিয়েছে যে আমাকে গাড়ি পেতে হবে, এই জন্য আমাকে এতটার সময় উঠিয়ে দিবে, অথবা ঘন্টা ফিট করেছে তার বাজি বাজে তাকে উঠায়, অথবা তাকে মোবাইলের ইয়া দিয়ে অ্যালার্ম দিয়েছে উঠার জন্য, অথচ নামাজের জন্য অ্যালার্ম দেয় নাই, গুরুত্ব দেয় নাই, তার ইমান নাই, তার ইমান থাকবে না। কারণ দিনকে বেশি ভালো, দিনকে দুনিয়াকে দিনের চেয়ে বেশি ভালোবাসছে, দিনকে দুনিয়াকে দিনের চেয়ে বেশি ভালোবাসছে। তার আকাশ, আমাদের শেখ আব্দুল্লাহ ভাই বলছেন, আকাশ আলেল কুফর, আমার ভয় হচ্ছে সেটা কাফের হয়ে গেছে কিনা, ভয় কুফরের ভয় আছে তার। আপনার আমার উচিত রমজান মাস থেকে একটা পরিকল্পনা না, যে কোনো মূল্যে যে আমি অবশ্যই ফরজ কাজগুলি পরিত্যাগ করব না। মনে রাখবেন, ফরজ কাজগুলি একটা মানুষ যদি কোনো ঠিক মতো আদায় করে জান্নাতে যাওয়ার জন্য, এটা তার বড় একটি এমন একটি উসিলা যে উসিলার মাধ্যমে জান্নাতে যেতে পারবে, অন্তত এতটুকু সিওরিটি দেওয়া যায়। হয়তো গুনার কারণে তাকে জাহান্নামে যেতে হতে পারে, অথবা আল্লাহ তাআলা তার রহমতে তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ফরজ কাজগুলি অবশ্যই তাই করতে হবে। ফরজ কাজগুলি ছেড়ে কোনোদিন নফল কাজ করে কেউ জান্নাতে যাবে এই আশা বা দুরা সাধনে কেউ না করে। রমজান মাস আসছে, আপনার একটা প্রোগ্রাম থাকা উচিত যে কি কি করবো। একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামের মধ্যে আছে যে ভালো প্রোগ্রাম যেটা আপনি সবাই করতে পারি আমরা, সেটা হচ্ছে ইফতার ও সয়াম, রোজাদারদের ইফতারি করা। এই মসজিদে আসে আশেপাশে অনেক বাচ্চারা আছে বা অনেকখানে এতিমখানা আছে বা মাদ্রাসা আছে, সেখানে আপনার উচিত যে কয়েকজন যুবক মিলে বা একা পারলে একা যে 30 মাসে আমার 30 দিনে হয়তো আমার 30,000 টাকা খরচ হবে বা আমার 15,000 টাকা 25,000 টাকা খরচ হবে, আমি এই কাজটা করি যেটা আমরা করে থাকি, বিভিন্ন দিকে দেখে থাকি অনেকখানে করে। আপনার মসজিদে প্রোগ্রাম থাকা উচিত ইফতার ও সয়াম। ইফতার ও সয়ামের সাথে সাথে আপনার ইচ্ছা থাকা উচিত মানুষকে দেখানোর জন্য নয়, এই কাজটা যেন আল্লাহর জন্য হয়, এই ইখলাসটা অবশ্যই থাকা উচিত। প্রত্যেকটি কাজে ইখলাস আপনার থাকা উচিত রমজান মাসে। এজন্য আপনাকে আগাম শিক্ষা অবশ্যই নিতে হবে যে কিভাবে আগাম পরিকল্পনা থাকতে হবে, কিভাবে আমি রমজান মাসে অনেকগুলো জায়গায় ইফতারের ব্যবস্থা করতে পারি, মানুষকে ইফতার করাতে পারি, সেই ব্যবস্থা আপনার থাকা দরকার। কারণ আপনি জানেন যে যে ব্যক্তি কাউকে ইফতার করাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক তার সওয়াব সে পাবে, কিন্তু ইফতারকারীর সওয়াবের কোনো কমতি হবে না। আপনি এই যে মৌসুম, কামাইয়ের মৌসুম, অর্জনের মৌসুম, অর্জনের মৌসুমটা যেন কোনো ভাবে আপনার আমার নষ্ট না হয়ে যায়, সেদিকে আমার বেশি বেশি খেয়াল রাখা উচিত, আমাদের বেশি খেয়াল রাখা উচিত এবং এটা দরকার মনে করি। তো রমজান মাস পরিকল্পনার আগে থেকে, রমজান মাসে কিভাবে কি করবেন, রমজান মাস আসার আগে আপনার পরিকল্পনা থাকা উচিত, কিন্তু রমজান মাস আসলে আপনি সেই পরিকল্পনা সুন্দর বাস্তবায়ন করবেন এটা আপনার আমার চিন্তা থাকা উচিত। আল্লাহ আমাদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন, আর যারা দুনিয়াতে আছে তাদেরকে ঈমানের উপর রাখুন। আল্লাহ আমাদের ভাইরা যারা পৃথিবীর আনাচে কানাচে মাজলুম হচ্ছে তাদেরকে আপনি রহমত করুন, আল্লাহ তাদের উপর আপনার খাস রহমত নাজিল করুন, আল্লাহ তাদেরকে আপনি উদ্ধার করুন, জালেমের হাত থেকে উদ্ধার করুন। আল্লাহ যারা মাজলুম তাদেরকে সাহায্য করুন, আল্লাহ যারা মাজলুম তাদেরকে আপনি সাহায্য করুন, আল্লাহ মাজলুমদেরকে আপনি সাহায্য করুন। আল্লাহ আমাদের ভাইরা যারা ভুল পথে আছে তাদেরকে সঠিক পথে নিয়ে আসুন, আল্লাহ যারা শির বিদআতে লিপ্ত আছে মুসলিমদের মধ্যে না জেনে না বুঝে আছে তাদেরকে আপনি সঠিক পথে নিয়ে আসুন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, পৃথিবীর আনাচে কানাচে যেখানে অমুসলিমরা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনি তাদেরকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ মুসলিমদেরকে আপনি হেফাজত করুন অমুসলিমদের ষড়যন্ত্র থেকে। আল্লাহুম্মাগফির লানা।